حامدا ومصليا. হজের আর একটা ভুল হল, অনেক লোক হজে রওনা হওয়ার আগে সম্পদ বন্টন করে দিয়ে দেয়। দেখছেন কিনা আপনারা, শুনছেন কিনা, বন্টন যে করে এটা কোন আলেমকে জিজ্ঞেস করে না, নিজেই আলেম। ভুল বন্টন করে, কারণ শরিয়াতে জীবদ্দশায় সম্পদ বন্টন করতে উৎসাহিত করে নেই। আপনি দেখো যে আছেন, আপনার সম্পদ আপনি খাবেন, খরচ করবেন, ভোগ দখল করবেন, দান খয়রাত করবেন, মসজিদ মাদ্রাসা বানাইবেন, তারপরে আপনি যখন চলে যাবেন তখন যে রূপ টিকবে ওইটা তারা ভাগ করে দেবে। শরীয়তে যে ফয়সালা আছে ওই অনুযায়ী কি করবে, আগের তো আপনি ভাগ করে দিলেন, আপনি চলবেন কেমনে? আজকালকার যে ছেলে পেলে তো সন্তান শয়তান, ব্রিটিশ সিলেবাস দিয়ে যে সন্তান তৈরি হয়েছে এগুলোকে সন্তান বলা যায় না, শয়তান। আপনাকে দেখবেও না, বেশি সে বেশি আপনাকে কোন বৃদ্ধা আশ্রমে রেখে আসবে। ইসলামে কোন বৃদ্ধা আশ্রম আছে নাকি? হ্যাঁ, ইসলামে আছে? কাফেরদের নিয়ম নীতি সেখানে 18 বছর পরে ছেলে মেয়েকে আলাদা করবে, তোমাদেরটা তোমরা বুঝবে। আলাদা করে দিল তো বাপ মা বুড়া হয়ে গেলে কি তারা আবার ফিরে আসবে? জীবনে আর বাপ মার খবর নেবেন, মরল না বাঁচল, খাইল না খাইল, পশ্চিমাদের সিস্টেমটাই গলত, লন্ডন আমেরিকার সিস্টেমটাই গলত। পারিবারিক বন্ধন সেখানে খতম হয়ে গেছে, আর এটা হলো সুখ শান্তির একটা মূল, পারিবারিক বন্ধন। পুরুষরা বাইরে থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে আসে, ঘরে ফিরলে বাপের স্ত্রী খেদমত করে, ছেলে পেলেরা খেদমত করে, সবাই খেদমত করে, কয়েক মিনিটের মধ্যে সব দুঃখ কষ্ট ভুলে যায়। বুঝলেন, সবার খেদমত ছেলে একটু মাথা টিপে দিচ্ছে, আর এক ছেলে একটু ঘাট টিপে দিচ্ছে, বিবি সাহেব একটু লেবুর শরবত আছে, এইসব মিলে দিলে কষ্ট শেষ। পারিবারিক বন্ধন আজীব জিনিস, এইটা তারা হারাই ফেলছে। এখন তাদের হিংসা মুসলমানদের মধ্যে এটা আছে কেন? মুসলমানরা শান্তিতে কেন? কাজেই ওদের থেকে এটা শেষ করতে হবে। এই জন্য তাদের লোন দেয়, মহিলা ছাড়া কাউকে দেয় না, আবার মহিলাদেরকে শিক্ষা দেয়। ভাঙ্গা ঘরে থাকব না, স্বামীর সংসার করব না, কিসের ঘর কিসের বর, এইসব শিক্ষার কি অর্থ? এই পারিবারিক বন্ধনকে নষ্ট করব, এমনি তো নষ্ট হয়ে যায়, ওরা তো নষ্ট করতেই আছে। কাফেরদের টাকায় যে এনজিও চলে তারা তো নষ্ট করতেই আছে, আমরা নিজেরাও করতেছি। বাপ মা দুজন চাকরিতে, এই ছেলে মায়ের আদরও পেল না, বাপের আদরও পেল না, বড় হয়েছে কার কাছে? কাজের বুয়ার কাছে। হেরঞ্জি হবে, বাপ মা কেউ সময় দিল না, এত পারিবারিক বন্ধন নষ্ট হয়ে গেল। আল্লাহ তো মহিলাদের চাকরি করতে বলেন, সন্তানদেরকে দেখাশোনা কর, তাদেরকে মক্তব মাদ্রাসায় দেওয়ার আগ পর্যন্ত মায়ের তালিম দিবে, স্বামীর ঘর গুছাই রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, ঘর তার দায়িত্ব, অফিস স্বামীর দায়িত্ব বা ব্যবসা প্রতিষ্ঠান, আল্লাহ দায়িত্ব ভাগ করে, দায়িত্ব ভাগ করে দিছেন। কিন্তু আমরা পশ্চিমাদের দেখা দেখি অফিসও দিয়ে দিছি মহিলাদের, পুরুষরাও অফিসে, মহিলারাও অফিসে, ছেলেপিলে গুলো কার কাছ থেকে শিক্ষা হবে? এগুলো আত্মঘাতী সিদ্ধান্ত। যাই হোক, আমাদের কাছে দিনই তালিম না থাকায় আমরা পশ্চিমাদের অনুসরণ করতেছি, করে ধ্বংস হয়ে যেতেছি। এটা হলো ধ্বংসের মূল কারণ। তো বলতেছিলাম, হায়াতে সম্পদ বর্তন করবেন, এটা শরীয়ত উৎসাহিত করে। তার বড় প্রমাণ হল হায়াতে বর্তন করলে শরীয়ত বলতেছে ছেলে মেয়ে সবাইকে সমান দাও, ছেলেকে দাঁড় দিবা মেয়েকে তাই দাও। যেখানে আমাদের যুগের বাপেরা আর তার ছেলেরা মিলে মেয়েকে কেমনে না দিয়ে পারা যায় তার পরিকল্পনা করে, বাপে আর বাপের ছেলেরা মিলে, এতে নাকি সম্পদ পরের ঘরে চলে যায়, মেয়ে আর মেয়ের জামাই হইল পর, এই ধারণাই গলত। মেয়েও আপনার আর যে জামাই হল সেও আপনার ছেলে, আপনার নাতি নাতকুড়ও আপনার ছেলে। শরীয়তে ছেলে মেয়ের থেকে নিচে যত আসবে ঔলাদ সব আপনার ছেলে। এই সম্পদ আপনার নাতি নাতকুড় খাবে না? পরে ঘর ঘরে গেল কেমনে? তো শিখাই দিল আর আমরা সেটা গ্রহণ করলাম। এটা আমাদের মূর্খ, শরীয়ত এটা পছন্দ করে না। হজে যাওয়ার আগে অনেক লোক করে কি, মর্দন করে দিয়ে দেয় ছেলেদেরকে, বেশি বেশি দেয়, মেয়েদেরকে দেয় না, ওদের জন্য অল্প কিছু রাখে, এটা পরে তোদেরকে দিব। তাতে কিন্তু ছেলেদের সমান হবে না, সমান তো হবেই না। যদি ফারায়েজ হিসেবে ধরি, ফারায়েজ যেন মেয়েরা ছেলেদের কি অর্ধেক পায়, মেয়েরা ওটাও হবে না, এত অল্প রাখছে, রেখে হজ করতে গেছে, এর হজ টজ কিচ্ছু হবে। হজের আগে প্রত্যেকের হক দিয়ে দিতে হয়, আর হক মেরে গেছে। হজে উমরা যেতে গেলে আমার কাছে যা যা পাওনা আছে পরিশোধ করে দিতে হবে, আর এ কি করে গেছে, হক মেরে গেছে, ছেলেদেরকে বেশি দিছে, মেয়েদেরকে ফারায়েজের মতো দেয় নাই, তাদেরকে দেয় নাই, পরে দিবে কেন? যখন ছেলেদের দিলেন ওই মজলিসে তো মেয়েদের দেওয়া উচিত ছিল, একই সমান, ছেলেদের সমান দেওয়া উচিত ছিল, তা যখন পারলেন না তো হায়াতে দেওয়ার দরকার নেই। হাদিসের মধ্যে আছে যে অনেক স্বামী স্ত্রী খুব নামাজি দিনদার, 60 বছর পর্যন্ত তারা আল্লাহর বন্দেগী করছে, তারপরে তারা সম্পদ বণ্টন করতে দেয় আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করে, আল্লাহ হুকুমের বিরুদ্ধে কাজ করে, করে সোজা দোজকে চলে যায়। দোজকে চলে গেল, আপনার যে হাদিস দেখতে হয় মিশকাত শরীফ আনেন পয়লা খণ্ডের শেষ পৃষ্ঠা, এই হাদিসটা আছে, বাবুল ওসিয়ত, সম্পদ বন্টনে ভুল করার কারণে ওই বাপ মা কোথায় যায়, সোজা দোজকে চলে যায়, ওই নামাজ রোজা কোন কাজে আসে, খবরদার, নিজে পণ্ডিতগিরি করবেন না, যা করবেন আলেমদের কাছে জিজ্ঞাসা করে করবেন। এখন দেওয়ার দরকার কি আপনার? মনে গেলে তারা ফারায়েজ বের করে ভাগ করে নেবে, আর দিতে হলে সবার সমান দেন, দিতে বলে না শরীয়ত। একটা মশলা মনে করে রাখেন, আটা তো আমার আগে মুফতি সাহেব সাহেব বললেন যে ওখানে যে মেয়েরা ফরজ নামাজ কোথায় পড়বে, রাস্তায় পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে, ধাক্কাধাক্কি তো হয়, এই ধাক্কাধাক্কি করে তাদের মসজিদে যাওয়ার দরকার নেই, ধাক্কাধাক্কি না কর যদি যাইতে পারে তাহলে 1 লাখ, যদি ঘরে পড়ে 1 লাখ থেকে বেশি। নবীনি বলছে মেয়েরা যখন হজ উমরা আসলো তখন যদি তারা ঘরে নামাজ পড়ে বাইতুল্লাহ নামাজ পড়ার থেকে তাদেরকে বেশি সওয়াব দেওয়া হবে। 1 লাখ হলে তো বেশি হল, নবীদের কথা তো বেশি বেশি দেওয়া হবে। কিন্তু যারা যায় সব মশলা জানে না, পা শক্ত টানি লইলে দিদি বিবিদের জামাতে নামাজ পড়তে কষ্ট করলো, পুরুষদের সাথে ধাক্কাও খাওয়াইলো, আর ধাক্কা খাওয়ানোর কারণে 1 লাখও পাইল না, আর ঘরে পড়লে তো কষ্ট নেই আর সব বেশি, 1 লাখ থেকে বেশি। শরীয়ত মানলে 1 লাখ, আর নিজে মাত্র বাড়ি করলে খুব। তো আমি বলছিলাম যে হজ 3 প্রকার আপনাদের মনে আছে তো? শুধু হজ করাকে কি বলে? ইফরাদ বলে। আর একই এহরামে এহরাম কাকে বলে? জাদক, নিয়ত এবং তালবিয়া। একই এহরামে হজ করবে, উমরাও করবে, তারপর হালাল হবে, তাকে কি বলে? কেরান। কেরান শব্দের অর্থ হল মিলানো, মিলানো। আর যদি উমরার জন্য ভিন্ন এহরাম বাঁধে, আবার হজের টাইম আসলে হজের জন্য ভিন্ন এহরাম বাঁধে, এদের নাম কি? তামাত্তু। তামাত্তু শেষে আইন আছে, যদি কেউ ইফরাদ করতে চান খালি হজ বা কেরান, তাহলে আপনার দায়িত্ব হবে আপনার ট্রাভেল এজেন্সিকে বলে আপনার টিকিট শেষের দিকে ফেলাইতে করা। ওই দূরে করবেন, আবার গেলেন টাকা বাঁচানোর জন্য ফার্স্ট ফ্লাইটে, তাহলে দেখা যাবে প্রায় 1 মাস 10 দিন এরমের হালাতে থাকতে হবে। 1 মাস 10 দিন যদি একটা লোক এরমের হালাতে থাকে, তার নখ কত বড় হবে? এরমে তো নখ কাটা যায় না, তার মোষ কত বড় হবে? এরাম কি এত লম্বা করা? একজন কমান্ডার এখন লম্বা করছে, একজন কমান্ডার উনি মানত মানছিলেন, আল্লাহ আমার হাতে যদি রাশিয়া জয়লাভ করায় তা আমি এইখান থেকে পায়দল মক্কা শরীফ যাবো, গেছিল। তখন খলিফা ছিলেন উসমান গনি রাজিয়াল্লাহু আনহু, বুখারী শরীফে হজের বয়ান আসছে। উসমান গনি তার উপরে ভীষণ রাগ হয়েছে, রাশিয়ার থেকে পায়দল ভাই তুল্লা যাইতে কয়দিন লাগবে? আর এই কয়েকদিন মানুষ থাকবে তো বন মানুষ হয়ে যাবে, এই জন্য কইতেছি তারা কেরান করবেন বা খালি হজ করবেন। অনেকে কুরবানির ডরে খালি হজ করে, খালি হজে কুরবানি করার লাগে, কুরবানি করার উৎসাহ। কিন্তু কেরান বা তামাজ তো করলে কুরবানি করা কি অজীব, দমে শুকর বলে একে, দমে ওটা জরুরি। আর শুধু হজ করলে জরুরি না, করলে করে না করলে। কিন্তু হজের পরে তো ওরা করবেন, ওগুলো কিন্তু কোন কাউন্ট হবে না, ওগুলো দিয়ে তামাক তুটাও কেরান টেরান সাবে যাবে না, ওগুলো হিসাবের বাইরে। হজের পরে লোকেরা থাকে না, হজের পরে লোকেরা মক্কায় থাকে না, তখন তো অনেকে মসজিদে আয়সা যায় এরা মান্দে এসে ওমরা করে, এই ওমরা দিয়ে তামাক তো হবে না কেরান হবে না, এমনি ওমরা খাতায় উঠবে না, খাতায় উঠবে হলো আগেরটা, হজের আগে কি করছে সেটা। তো আমাদের দেশের লোকেরা সাধারণত তামাত্ম দেশের থেকে কি বলে যায়, হ্যাঁ ওমরার এরা মানতে যায়। আর যদি কেউ মদিনা হয়ে আসে তার এরাম মান্দা দরকার নেই, সাধারণত আট দিন রাখে, আট দিন কোন জরুরি না, একটা প্রথা হয়ে গেছে, এর কোন মজবুত হাদিস নেই, আট দিন রাখে, রেখে বক্কায় নিয়ে যায়। তো মদিনা থেকে ছয় মাইল দূরে জুল হুলাইফা, জুল ওখানে সব বাস থাকে, শত শত বাস ওই মসজিদের চারিপাশে, শত শত বাস থাকে, প্রায় লোক তো ঢোকে, ঢুকে এরা মাইন্দে আসে কিন্তু বাস আর পায় না, শত শত বাস তার কোনটা দিক ঠিক করা যায় না, ওর বাসটা কোন দিকে। এজন্য হুঁশিয়ার লোক সাথে রাখবেন যে দিক ঠিক বোঝে, আপনার বাস কোন দিকে, আপনার বাসের নাম্বার কি, প্রত্যেক বাসের নাম্বার আলাদা না, এগুলো সব নোট করে যাবেন, আর না ওই বাসটা টাইম মতো ছাড়তে পারবে না, আপনাকে খুঁজতে খুঁজতে আধা দিন যাবে, বিশাল কারবার হবে। তো যাক, ওদিন হয়ে গেলে ওইভাবে জুল হলে এবার থেকে এরাম মানে আপনি আগে মক্কা যাচ্ছেন, আমি তো বললাম ফ্লাইট কনফার্ম হয়ে গেলে ঢাকা থেকে বাইন্ধে নেবেন বা বাড়ির থেকে কাপড় পরে নেবেন, এরামে এরাম মানবেন, এরাম মানবেন কনফার্ম হল। যদি ভুল করবে আপনার এহরামের কাপড় লাগে যে চলে যায়, বহুত লোকরে দেখছি আমি এহরামের কাপড় গুরুত্ব সহকারে লাগে জিন্স, জরুরি কাপড় গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে কোথায় লাগেছে দিয়ে ওটা চলে গেছে বিমানের পেটে, তখন কি করবো? আর দিয়ে মশলা জানলে কোনো কিছু সমস্যা নেই। এইরকম ঘটনা যদি আপনার ঘটে আপনি পরেশান হবেন, আপনি এই লিবাসে প্লেনে উঠে যান, উঠে আল্লাহ আল্লাহ করেন। আপনার প্লেনটা মিকাত যখন অতিক্রম করবে, মিকাত বাইতুল্লাহ চারিপাশে পাহাড় আছে, চারিপাশ এই পাহাড় গুলোকে মিকাত বলে। এক পাহাড় থেকে আর এক পাহাড়ে সোজা দাগ দিতে হবে, মাঝখান দিয়ে গেলে ওই দাগটা ধরতে হবে মিকাত। নবীজি এই পাহাড় গুলো ঠিক করেন, বাবা আদম থেকে ঠিক করা হয়েছে, তাহলে বসে থাকেন। মিকাত আসার আগে একবার এলান করবে আমরা 15 মিনিটের মধ্যে মিকাত অতিক্রম করব। আচ্ছা বলুক, মাইকে বলবে, প্লেনের মধ্যে মাইকে বলবে। আবার যখন মিকাত অতিক্রম করবেন তখন আর একবার বলবে, যখন আমরা মিকাত অতিক্রম করতেছি, এই করতেছি যখন বলবে তখন আপনি এই লিবাসে কি করেন? হ্যাঁ, ওমরার নিয়ত করেন আর তালবিয়ে পড়েন এই লিবাস। এরপরে জিদ্দায় নামাই দিবে, দিয়ে প্রথম তো ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন তো একটু আগে গেলে ওখান থেকে লাগেজ বুঝে দিতে হবে, লাগেজ বুঝে নেন, নিয়ে লাগেজ খুলে আগে এই কাপড় চেঞ্জ করেন। এই দাম অপর আছেন না, এটা চেঞ্জ করেন। ওই ব্যাগের মধ্যে তো আপনার ইয়ে আছে, এরাম আছে। তো মিকাত যখন থেকে ঘোষণা করে ওখান থেকে জিদ্দা পর্যন্ত বেশি দূরে না, অল্প দূরে। এতে দম অজেব হয় না। কালকে দম করেছিলাম না, কমপক্ষে 500 টাকা দিয়ে একটা দুম্বা খাসি কোরবানি করলো। ওটা তো আধা দিন যদি কেউ কাপড় পরে থাকে, এই সেলাই করা কাপড় শরীরের গঠন নেই, আধা দিন বা তার বেশি তার লাগে। তা আপনার তো হয়েছে সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টা আপনি এই কাপড় পরেছিল, তারপর আপনি লাগেজ পেয়ে গেছেন, কাপড় চেঞ্জ করছেন, তাহলে আপনার কি লাগবে না? দম লাগবে না। দেখছেন মশলা জানলে কত সহজ, এরকম কাপড় নেই, তারপর আপনি দম ছাড়া কি করলেন? দম ছাড়া এরা মানলেন। এই জন্য আলেম সাথে থাকতে হবে, ঝানু আলেম, লটর ফটর আলেম না, এগুলো বলতে হবে। কালকে কি বলছিলাম আমি? এরাম পরে লাভবাহিক পড়তে পড়তে চলে গেলেন, খুব বেশি লাভবাহিক পড়বেন। আর বলছিলাম কিছু জিনিস নিষেধ আছে, এরাম মানার পরে কিছু জিনিস কি, কিছু আপনার বডির সাথে, চুল কাটা যাবে না, দাড়ি মোচ কাটা যাবে না, পশম কাটা যাবে না, নখ কাটা যাবে না, এগুলো তো আপনার বডির সাথে, এগুলো কাটলে হয় দম আসবে, না হয় 3 দিন রোজা আসবে, না হয় সৎকা আসবে, ব্যাখ্যা আছে। তো কিছু বডির সাথে কিছু আছে আপনার লেবাসের সাথে, এই শরীরের গঠন নেই। এখন যে লেবাস পড়ছেন এগুলো শরীরের গঠন নেই। আপনার হাত আছে, জামারও হাত আছে, আপনার দুইখানা পাও আছে, পাজামারও দুইখানা, এরা শরীরের গঠন নেই যত লেবাস, এটা এরা অবস্থা বলা যাবে না। এরামের পরে খুশবু মাখা যাবে না, কোন খুশবু মাখা তো নিজের বডির সাথে গেল, লেবাসের সাথে গেল, লেবা বুঝলেন না, কোন অবস্থায় চেহারা ডাকবেন না, মাথা ডাকবেন না। শীতকালে কম্বল দিয়ে পাও ঢাকা যায়, কিন্তু চেহারা আর মাথা পুরুষের জন্য কোন অবস্থায় ঢাকা যাবে না। একটা হলো ছাতা ধরলেন মাথার উপরে, এটা জায়েজ আছে, মাথার সাথে লেগে থাকেন, মাথার সাথে লেগে একটা কাপড় দিলেন, এটা জায়েজ। তো শরীরের সাথে যাবে না, লেবাসের সাথে ওই লেবাস পরা যাবে না, খুশবু মাখা লাগবে। তিন নম্বরে আসেন আপনার বিবির সাথে সম্পর্ক, বিবির সাথে দৈহিক মিলন তো যাবেই না, তাহলে হজ বাতিল হয়ে যাবে। মুখে অন্তরঙ্গ কথা বলা যাবে না, মুখে আই লাভ ইউ মুখে বলা যাবে না, বুঝছেন কিনা? এই এরম অবস্থায় ধর আপনি এরম নেই, উমরা করে হালাল হয়ে গেছেন, হজের এখনো দেরি আছে, তখন তো বিবি হালাল, বিবির সাথে শারীরিক মিলন যাই হোক সব জায়েজ। এরম অবস্থায় নিষেধ, গেল বিবি একটু আগে বাড়েন আপনার আশেপাশের লোকজন, সাথী সঙ্গী, তাদের সাথে কোন ঝগড়া, কোন তর্ক বিতর্ক, কোন গালি এগুলো দেওয়া যাবে না, কোরআন নিষেধ করে। আল্লাহ রাফাতা আল্লাহ ফুসুকা আল্লাহ জিদালা ফিল হজ, কিন্তু বাসে ওঠার সময় এই নসিহত তো মনে থাকবে না, দেখবে এই নসিহত মানলে বাস দুটা তো ফেল করছি, এ বাস যেটা আসছে এটাও তারা ধাক্কা ধাক্কি করে এরাই ওঠে, আর তারা ধাক্কা ধাক্কি করে উঠতে পারবে। ওইখানে আমল করতে চেষ্টা করত, আলহামদুলিল্লাহ আমরা তো ধাক্কা ধাক্কি করি না, আল্লাহ তোমাদেরকে করায়। এই স্ত্রী পরে আসবে অন্য হাজিরা, তারপরে আসবে এই যে উকুন মারা যাবে না, মশা মারা যাবে, উকুন মারা যাবে না, সাপ মারা যাবে, যে কুত্তায় কামড় দেয় এটা মারা যাবে। কুত্তা তো ওখানে দেখি না, কুত্তা নজরে পড়ে না, দু একটা বেড়াল নজরে পড়ে। আর ওইখানে প্রচুর কবুতর দেখবেন, যাকে যাকে আপনার পাশে, ওই লোকেরা গম ছিটাই দিচ্ছে, গম ছিটাই দিচ্ছে, ওরা খাই দিচ্ছে, হাত বাড়াইলে দু একটা ধরনের, এত ঝাঁকে ধরতে পারবেন, কবুতর ধরতে পারবেন না। আগে হরিণ পাওয়া যেত, আর পাওয়া যায় একদম মানুষের কাছে চলে আসে, ধরলেই হয়, কিন্তু ধরা নিষেধ। এখন হরিণ দেখি না, হরিণ নেই এখন। এই যে কয়েকটা স্থান করলাম, আপনার বডি, আপনার লিবাস, আপনার স্ত্রী, আপনার আশেপাশের হাজি জীবজন্তু, স্তরগুলো বুঝছেন? কিতাবে যেভাবে কয়েছে ওইভাবে কইলে আপনার মনে থাকবে না, কঠিন। আমি যেভাবে কইলাম মনে রাখতে সহজ, কিছু বডির সাথে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, কিছু লেবাসের সাথে, কিছু বিবির সাথে, বিবির থেকে অন্যান্য হাজিদের সাথে, অন্যান্য হাজিদের পরে জীব জন্তুর সাথে। সিরিয়াল হলো না, এই সিরিয়ালে কথাগুলো মনে রাখতে সুবিধা। তো বাইতুল্লাহ যায় আপনার যে হোটেলে, হোটেলে উঠবেন, উঠে কিন্তু তো আপনার জন্য পাগল হবেন না, রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন, যে এরম পড়া আছে তো একটু দুর্গন্ধ হয়ে গেছে ঘামে, চেঞ্জ করেন, কি বলেন, পরিবর্তন করেন। নবীজি তো রাত্রে মক্কা পড়ছে, ওই জায়গার নাম রিতুয়া, কিন্তু রাত্রে বাইতুল্লাহ আসতেন না, সকালে গোসল করে কাপড় চেঞ্জ করে তারপর বাইতুল্লাহ তাড়াহুড়া করবেন, ফ্রেশ হয়ে কাপড় বদলে এবারে কি করেন, শরীরটা ঠিক হবে, এবার বাইতুল্লাহ আসে তালবিয়া পড়তে পড়তে আসে। আমাদের দেশের লোকেরা মক্কায় থাকে হলো দক্ষিণ দিক, মদিনায় থাকে উত্তর দিক, যেটাকে বাঙালি ভাড়া বল। যদি দক্ষিণ দিকে থাকেন ওই বরাবর যে গেট পড়বে ওটা হলো বাবে আব্দুল আজিজ, বাবে ওটাতে ঢুকবেন। এটা তো বলছিলাম মসজিদ, মনে পড়ে? ওটা তিনতলা মসজিদ, এটা মাতাফ, তফ করার জায়গা, এটা কোন স্বাদ নেই, এটা মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরে পাও রেখে এই বাইতুল্লাহ বানাইছে, ওটা লিফ্ট, ওই পাথর দুটো কি ওনার উৎসাহ দরকার, পাথর উৎসাহ হয়ে যাচ্ছে, ওনার কাজ শেষ নামবেন তো পাথর অটোমেটিক হয়ে যাচ্ছে, ওনার দিলের ইচ্ছার সাথে এই পাথরটা হয় উৎসাহ হয়তো না হয় নিচু হইতো, ওই পাথর গুলো এর নিচে রাখা আছে, নাম মাকামে ইব্রাহিম। আর এটাই চার কোনাটা, এই আমাদের সাত মসজিদের সাইজ মনে করে, এখানে মসজিদটা বাইতুল্লাহ এই সাইজে, বুঝছেন না? উত্তর দিকে একটু বেশি ছিল, কিন্তু মক্কার লোকদের হালাল পয়সা কম ছিল, তাতে নির্মাণ কাজ সমাধা হইত না, এই জন্য মক্কার লোকেরা কি করছে, উত্তর দিক দিয়ে কিছু বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে ওটারে একটা ওয়াল দিয়ে ঘেরাও করে রাখছে, ওর ভিতরের জায়গাটার নাম হলো হাতিম। হাতিম মানে যাকে বিচ্ছিন্ন করে দেওয়া, মানে আসলে বাইতুল্লাহ ছিল, মক্কার লোকদের হালাল টাকার অভাবে ওখানে ঘর করেনি, বুঝছেন তো? তারপরে বাবে আব্দুল আজিজে ঢুকে, এটা তো হলো মসজিদুল হারাম, তফের জায়গা বাইতুল্লাহ। আর মসজিদুল হারামের বাইরেরটা কি? শুধু হারাম, এটার নাম কি? হারাম। এটা দক্ষিণ দিকেও নয় মাইল, পশ্চিম দিকেও 9 মাইল, একদম হুদাইবিয়ার মাঠ পর্যন্ত এদিকেও 9 মাইল, মুজদালিফা সহ সব দিক 9 মাইল, খালি এদিকে 3 মাইল, উত্তর দিকে কয় মাইল? 3 মাইল। একদিকে আল্লাহ একটু কম রাখছে, আবার যদি ওরা করতে চান তখন তো আপনাকে হারামের এরিয়া থেকে বের হইত, সেখান থেকে এরাম মানত। হারাম তো সবদিকে 9 মাইল, যাতায়াত করলে হবে 18 মাইল, কঠিন। এই জন্য উত্তর দিকে মদিনার রাস্তায় পড়ে, এদিকে কম রাখছে একটা দিক, 3-6 মাইল। এই মাতাফে ঢুকে প্রথম কাজ কি বলছিলাম মনে আছে? এই যে চাদরটা ডাইন বগলের নিচ দিয়ে এটা খোলা থাকবে, চাদরের দুনো কিনারা বাম কান্দে থাকবে, চাদর হলে দেখা হবে। তো এই করে এই অ্যাঙ্গেলে আসবেন হজরে আসাদ, এদিকে সবুজ লাইট, দোতলায় দেখবেন টিউবলাইট, এই টিউবলাইট এইগুলো কিন্তু সবুজ, ওর সাথে আপনি চোখের আন্দাজে একটা অ্যাঙ্গেল করে নেবেন, এটা এই বরাবর হয়েছে। এইখানে এসে আপনি হজরে আসাদের দিকে মুখ করে দাঁড়াবেন, দাঁড়ায় প্রথম নিয়ত করবেন আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ, আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরা, ফায়াসসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি। নিয়ত করলেন, নিয়ত করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, পারলে আলিল্লাহিল হামদ, তকবীরে তাহরিমা হয়ে গেল। তোকে আল্লাহ রসুল হাদিসে নামাজ বলছে, আর সালাত আর তোয়াব বিল বাইত সালাত, এ তকবীরে তাহরিমা লাগবে। এরা আবার সামনে হাত বাড়াই দিবেন, এ কান্দার থেকে উপরে যাবে না, কাঁধ বরাবর হাত বাড়াই দিবেন, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়বে, পড়ে মুখে লাগাবেন, কোন আওয়াজ হবে চুমা, তকবীরে তাহরিমার পরে চুমা, চুমা দিয়ে একটু বীরের মতো এইভাবে হাঁটবে। প্রত্যেকবার এখানে যখন আসবেন, প্রত্যেকবার এখন এক কাজ, পয়লাবার নিয়ে তকবীরে তাহরিমা চুমা, 3 কাজ ছিল, এখন প্রত্যেক চক্করে কয় কাজ? এক কাজ, শুধু চুমা। তো প্রথম 3টাতে ভিড়ের মতো হাঁটবেন, ভিড়ের মধ্যে দেখা পাওয়া যায় না, একটু ফাঁকা পান, একটু জোরে হাঁটলেন, এরকম 7টাই করবেন, 7টা চক্কর দিয়ে আপনি কোথায় আসবেন? এই যে মাকাম ইব্রাহিম, এর আশেপাশে কোথাও আসবেন, ইব্রাহিমের পিছনে আসবেন, আসে 2 রেখাত নামাজ পড়বেন, তখন কান ঢেকে দিবেন, কান খোলা ছিল না, ঢেকে 2 রেখাত নামাজ পড়বেন। এই নামাজটা ওয়াজিব, তো ফরজ হয়, ওয়াজিব হয়, নফল হয়, পরে ব্যাখ্যা দেওয়া হবে। তো কখনো ফরজ হয়, কখনো ওয়াজিব হয়, কখনো, কিন্তু এই 2 রেখাত নামাজ কি? এরা সবটা ওয়াজিব, এই 2 রেখাত নামাজ পড়বে। ওরা এখান থেকে একটু আগে বাড়বেন, বেড়ে এখানে ঢোকার রাস্তা পাবেন, রাস্তা এখানে ঢুকে আপনি এদিকে আসবেন, এদিকে আসবেন, নিচু থেকে উঁচা হবে রাস্তাটা, উঁচা বানাইছে এটা, উঁচার দিকে উঠবেন, উঠে এদিকে আসবেন, সাফাতে আসবেন। এখানে আসার আগে একটা কাজ করবেন, এখানে ঢুকবেন ওই সময় ইশারা করে আর একবার সুমা দিবেন, এটা হল সাই, সাফা মারা সাইর সুমা, সাফা মারা তাহলে এখানে উঠবেন। পাহাড়ের বেশি উপরে উঠবেন না, 8-10 হাত উঠবেন, উঠে হাত তুলে দোয়া করবেন, বিভিন্ন জিকির আসার করবেন, রব্বানা তেরা পড়বেন, এলো করবেন, করে এদিক দিয়ে নামবেন অলঙ্কই। এখান থেকে বেরোয় আসবেন, আসে এদিকে আসবেন, পরে এদিকে আসবেন, এদিকে এসে এর ভিতরে ঢুকবেন, এই যে সাফা মারা দেখতেছেন, এটা কিন্তু 4-তলা বিল্ডিং, নিচতলাতে দেখেন বেশি ভিড়, এই পাশ থেকে এসকেলেটার আছে, অটোমেটিক সিঁড়ি, চলা লাগবে না, দাঁড়ায় থাকলে হবে। দোতলা যান, দোতলায় ভিড়, 3-তলা যান, এটা 4-তলা, এতে দোয়া কালাম পড়ে আপনি এই পাশে নামবেন, এই পাশে নামে সবুজ জায়গাটায় দ্রুত যাবেন, দ্রুত যাবেন, যে এই পাহাড়ে আসলেন, মালোয়া, মালোয়াতে গেলেন, মালোয়াতে গেলে কি করতে হবে, আবার দোয়া করতে হবে, আবার ওখান থেকে আপনি আসবেন এইদিকে, এদিকে দ্রুত দ্রুত আবার এই পাহাড়ে উঠলেন, দোয়া করবেন। এই দুই পাহাড়ে যতবার যাবেন ততবার কি করবেন, দোয়া করবেন। 7 চক্কর খতম হবে কোন জায়গায়, মারোয়াতে, শুরু এটাতে আর খতম মারোয়াতে। খতম হয়ে গেলে এখান থেকে বেরোনোর দরজা আছে, এই দরজায় বেরোন, বেরোলে বাইতুল্লাহ বাইর দিয়ে হাঁটতে হাঁটতে আপনার বাসার দিক চলে আসে, এর সত্য বাইতুল্লাহ সত্তর, এখানে 2 রেখার তামাজ পড়বেন, সাফা মারোয়া সাইর শকর, আগেরটা ছিল ওয়াজিব, এটা হলো সুন্নত, এটা কি সুন্নত। এবার চলে আসবেন, আচ্ছা বিভিন্ন ওখানে সেলুন পাবেন, যদি জমজম টাওয়ারে থাকবেন তো মেন গেট না ঢুকে একটু টাইম পাশে যাবেন, জমজম টাওয়ারে যদি থাকেন এটা হলো মেইন গেট, সব মানুষ ঢুকতেছে ওটাতে না, ওর ডাইন দিয়ে একটা ছোট পথ আছে, ওর দিয়ে একটু আগাই গেলে 1-2 মিনিট সেলুন, ওখান থেকে মাথা মুন্ডে আসে, মাথা মুন্ডাইলে আপনি কি হয়ে গেলেন, হালাল হয়ে গেলেন, নর্মাল হয়ে গেলেন, এখন আসে গোসল টোসল করে নিলে, আর মহিলাদের তো আর চুল ওইভাবে কাটা যাবে না, তারা চুলের আগা দিয়ে গোল করে 1 ইঞ্চি পরিমাণ নিজেরাই কেটে নিবে, ছোট কেচি রাখবে, চুলের আগাটা গোল করে, চুল তো গোল ভাবে থাকে, খাড়া থাকে না, গোল ভাবে কেটে দিবে, কাটলে হালাল হয়ে যাবে। যদি মেশিন থাকে, একটা মেশিন কিনে নিলেন, চুনকাল মেশিন বাড়িতে নেওয়াও যায়, ওখানে ইলেকট্রিক দোকানও পাওয়া যায়। একটা মেশিনের দাম কত? 150 রিয়াল। তা দিয়ে তো সবাই কাটা যায়, সেলুনে নিবে কমপক্ষে 10 থেকে 15 রিয়াল। যেন মেশিন থাকে বহু রিয়াল বেঁচে যাবে। এই উমরার কাজ শেষ হয়ে গেছে, খেয়াল করছেন? ও ওটা তো হলো যে নামাজ পড়লেন না, ওই নামাজ পড়ার পরে পিছন দিকে দেখবেন বিশাল জায়গায় এরকম গিলাস দিয়ে রাখছে। উপরতে একটা গিলাস উঠাই নিয়ে আপনি পানি নিয়ে খাবেন, কখন? নামাজের পরে, ওয়াজিব নামাজের পরে। ঠান্ডা পানি, নর্মাল পানি চান তাহলে ওইখানে নেই, আশেপাশে তালাশ করলে পাবেন, ড্রামের গায়ে লেখা আছে নট কোল্ড, তালাশ করলে পাবেন। যারা ঠান্ডা সহ্য করতে পারেন না, আমিও তার মধ্যে একজন, নট কোল্ড তালাশ পাওয়া যায়। তাহলে উমরাতে দুটা ফরজ ছিল না, এহরাম বান্ধা, তওয়াফ করা। আর নামাজ, দুই রেখাত নামাজ তো তওয়াফেরই অংশ। আর দুটা ওয়াজিব ছিল, একটা ওয়াজিব হলো সাফা মারওয়া সাই আর মাথা মুন্ডানো, এই দুটা হলো ওয়াজিব। তাহলে আপনার উমরা হয়ে গেল, উমরা হয়ে গেল। আমার এই বইতে কি ফোন নাম্বার দেওয়া আছে? আপনার মোবাইলে এটা ছবি নিয়ে নেন, ওখানে কাজে লাগবে। হারাম মসজিদুল হারাম, হারাম মসজিদুল হারাম তোয়াফের জায়গা বাইতুল্লাহ।
হুজুরের ছবি নিয়েন না, পরে
আমার আমার নিয়েন না, খালি এখন নামাজের কাতার করেন, নামাজ পড়ে ছবি নেবেন।